প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক, মাদানি চ্যানেলের এই অনুষ্ঠান প্রচেষ্টা করে সফল কাম, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে দুরুদে পাক দ্বারা সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপর দুরুদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই দুরুদে পাকের ফজিলতটি আমাদের জন্য অনেক উপকার বই আনবে যদি আমরা সেটা স্মরণ রেখে আমল করতে পারি। জি, আজকে আমরা ছাত্রদের মধ্যে অনেক মজলিস করে থাকি, দেখা যায় এমনিতে কথা বলেই বসে আবার উঠে যাই, দুরুদে পাক পাঠ করি না। আমাদের ঘরের মধ্যে পারিবারিক মজলিস করি, বসি তো সেখানে আমরা কথাবার্তা বলে উঠে যাই, চলে যাই, দুরুদে পাক পাঠ করি না। দেখা যায় আমরা মসজিদের মধ্যে কোনো কমিটির মিটিং বসলো, সেখানেও আমরা বসি, কথা বলতে বলতে এর মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়, পরে উঠিও তর্ক বিতর্ক করতে করতে, তো আমরা দুরুদে পাক পাঠ করি না। তো এই যে মজলিস সমূহকে বরকতপূর্ণ করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম বানানোর জন্য এই যে হাদিসে পাকের ফজিলত আমরা শ্রবণ করলাম প্রিয় দর্শক, তো আমরা যদি আমাদের মজলিস সমূহকে দুরুদে পাক পাঠ করে সজ্জিত করি, তাহলে কিয়ামতের দিন এটা আমাদের জন্য কী হবে? নূর হবে। তো আমরা কেন নূর থেকে বঞ্চিত থাকবো? তাই আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, আমরা যেখানে যে মজলিস করি অবশ্যই মজলিস ভালো হতে হবে, কল্যাণকর হতে হবে, কখনো হারাম কাজের জন্য মজলিস হতে আমরা দুরুদে পাক পাঠ করব না। আর ইনশাআল্লাহ মুসলমান হারাম কাজের কোনো মজলিস কল্যাণকর মনে করেও না, আর ইনশাআল্লাহ আমরা এটা থেকে বেঁচেও থাকবো। তাই আমরা আমাদের যত ভালো মজলিস রয়েছে আমরা একত্রে বসবো, তো সর্বক্ষেত্রে আমরা দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকের যে বিষয় সেটা হলো অপচয় থেকে বাঁচার প্রচেষ্টা। জি প্রিয় দর্শক, এই অপচয়কারীর কি পরিণাম সেটা আমরা জানি, এবং অপচয় করলে কি ক্ষতি, আর অপচয়কারীকে কি বলা হয়েছে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে, সে বিষয়ে আজকে আমরা মোটামুটি বিস্তারিত জানবো। আর এই জানার মাধ্যমে আমরা যাতে অপচয় থেকে বাঁচতে পারি এবং অপরকেও বাঁচাতে পারি, সেদিকে আমরা আজকে উদ্যোগী হব এবং অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ কালিম আত্তার আল মাদানী ভাই। আজকে যে টপিক, অপচয় থেকে বাঁচার প্রচেষ্টা, তো বাস আমাদেরকে এমন মাদানী ফুল দিন যাতে দর্শক এবং আমাদের সকলেরই অপচয় থেকে বাঁচা সম্ভব হয়।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকসটা অপচয় থেকে বাঁচার প্রচেষ্টা।
জি,
অপচয়কে আরবিতে বলা ইসরাফ।
আচ্ছা,
আর ইসরাফের সংজ্ঞা আমাদের জানা উচিত যে অপচয় বলে কাকে, নাহলে কনসেপ্টটা উল্টো পাল্টা হয়ে যাবে। যেখানে অপচয় হচ্ছে না আমরা সেটাকে আমরা কী বলে দিব, এটা অপচয়।
জি,
অপচয় বলা হয় যেখানে শারাইভাবে অথবা স্বভাবগতভাবে অথবা অভ্যাসগতভাবে অথবা প্রথাগতভাবে যেখানে খরচ করা নিষেধ।
আচ্ছা,
যেমন গুনাহের কাজে খরচ করা, এখানে খরচ করা নিষেধ, অথবা এমন অপরিচিত ব্যক্তির জন্য, এমন অপরিচিত ব্যক্তির জন্য খরচ করছেন আর নিজের পরিবার বর্গকে একেবারে ফেলে দিয়েছেন কষ্টের মধ্যে, তাদের কাছে কোনো অর্থই নাই, তারা ক্ষুধায় মরছে, এভাবে খরচ করা এটাকে বলা হয় কি? ইসরাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা অপচয় করো না, তোমরা অযথা খরচ করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় মনোর ভাই যে আমরা অনেকে গুনাহের মধ্যে টাকা খরচ করে, গুনাহের জন্য। তো গুনাহের জন্য টাকা খরচ করাটাও কি, কেউ মদ পান করার জন্য টাকা খরচ করছে, কেউ ব্যভিচারের জন্য কি করছে টাকা খরচ করছে, কেউ গান বাজনা দেখার জন্য, ফিল্ম ড্রামা দেখার জন্য টাকা খরচ করছে, এটাও কি অপচয়ের অন্তর্ভুক্ত? আচ্ছা, আবার যেখানে সাদকা করতে হবে, যেখানে সাদকা
করতে হবে
যেমন তার উপর জাকাত ফরজ, কিন্তু সাদকা যদি না করে এটা অপচয়ের অন্তর্ভুক্ত।
আচ্ছা,
কেন? সে টাকাটা বাঁচায় রাখছে কি জন্য? গুনাহের জন্য।
রাখাটাই তার জন্য অপচয়,
রাখাটাই অপচয়। অনেকে মনে করতে পারে আরে অতিরিক্ত খরচ করলে তো অপচয় হয় না, না মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে আর আপনি এই সাদকাটা দিচ্ছেন না, সাদকায় ওয়াজিবা দিচ্ছেন না, সেটা কি হবে? সেটাও অপচয়ের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর যদি আবার বলা হয় যদি কোনো ব্যক্তির কাছে সোনার পাহাড় থাকে
জি,
আর সব কিছু যদি সে আল্লাহ তাআলার রাস্তায় শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সে খরচ করে দিল, আর পরিবারের জন্য সে পরিবার কষ্টের মধ্যে নাই, পরিবারের জন্য সে টাকা রেখেছে আর সব কিছু আল্লাহ তার রাস্তায় খরচ করে দিয়েছে, তো এটা ইসরাফের অন্তর্ভুক্ত হবে না, বরং নেকির কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা খাও ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু আর তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার তাফসিরে নাইমির অষ্টম খণ্ডের 390 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে ইসরাফের অনেক ব্যাখ্যা আছে।
জি জি,
যেমন হালাল জিনিসকে যদি আপনি হারাম বলেন, হালাল জিনিসকে
হারাম বলি,
হারাম বলাটা ওটা কি অপচয়?
আচ্ছা
আচ্ছা, হারাম জিনিস যদি আপনি ব্যবহার করেন, হারাম জিনিস যদি
ব্যবহার করেন,
যেমন আংটি, একটু উদাহরণ নেন মনে হবে, আংটি তো পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা
হারাম,
হারাম। আচ্ছা, রূপার আংটি ব্যবহার করতে পারবে, কিন্তু কি যেন তার ওজন 4.5 মাসের চেয়ে
কম হয়,
কম হয়, আর সেই রূপার আংটিতে একটা যেন পাথর যেন অবশ্যই থাকে, রিং একটা থাকতে হবে, রিং দুটা থাকা যাবে না। তো কি বোঝা গেল যে রূপার আংটি থাকতে হবে, 4.5 মাসের ওজনের কম হতে হবে, একটা পাথর অবশ্যই থাকতে হবে আর একটা রিং থাকতে হবে। এখন যদি মনে করেন আপনি একটা রূপার আংটি পড়েছেন, সাথে সাথে আর একটা আংটি পড়ে ফেললেন, দুটা রূপার আংটি, এখন যে হারাম জিনিস যে ব্যবহার করে আপনার জন্য এখন দুটো আংটি ব্যবহার করা কি পুরুষের জন্য হারাম, তো এই দুটো আংটি ব্যবহার করে আপনার জন্য এটা কি হয়ে যাবে অপচয়। আবার আপনার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস ব্যবহার করছেন, আপনার খাবার লাগবে এতটুকু কিন্তু খাবার খাচ্ছেন এত বেশি যে আপনার পেট খারাপ হয়ে যাচ্ছে, এটাও কি অপচয়ের অন্তর্ভুক্ত। আর একটা কথা বলবো মনোর ভাই, বর্তমান এমন আমরা ফিতনা ফাসাদের যুগে বসবাস করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
সুবহানাল্লাহ,
যে ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সাবধান করবেন।
সুবহানাল্লাহ,
আজকে এমন যুগ চলে আসছে যে সুন্নতের উপর আমল করা কি খুব কঠিন হয়ে গেছে, মানুষ সুন্নত আমল করতে চায় না। আর এমন হয়ে গেছে অনেক মুসলমান ভাইরা যারা ভালো কাজ করতে যায়, মুস্তাহাব কাজ করছে, নেকির কাজ করছে, কিন্তু সেই নেকির কাজ করতে গিয়ে দেখা যায় বাধা বিপত্তি চলে আসে, ওটাকে বলে দেওয়া হয় কি হালাল কাজ, অথচ কি বলে দেওয়া হয় হারাম কাজ। যেমন আলহামদুলিল্লাহ মিলাদুন্নবীর যখন মাস আসে তখন যারা আশিকে রসুল হয় তারা বাড়িতে বাতি জ্বালায়, কেউ মুসলমান ভাইদের জন্য খাবারের ব্যবস্থা করে, বাড়িতে শাক সজ্জা করে, তারপর নতুন নতুন কাপড় কিনে যারা আশিকে রসুল হয়। এখন দেখা যায় অনেকে জুলুস, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবীর আনন্দের জুলুস বের করে, এখন এটাকে হারাম বলার প্রচেষ্টা চলে যায়। কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় ছিল না, এটা বলা শুরু করে দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে মনোর ভাই যে ফিকা শাস্ত্রের মধ্যে পড়ানো হয় যে আসলুল আশিয়া এ ইবাহাতুন, আসলুল আশিয়া ই ইবাহাতুন ইল্লা নাজায়েজুন বা হারামুন, মূলত বস্তুগুলোর মধ্যে জিনিসগুলো কি সব হালাল, বস্তুগুলো কি হালাল, ইল্লা নাজায়জুন ওয়া হারামুন, যেগুলো নাজায়জ হারাম এগুলো ব্যতীত। কোরআনে কারিমের মধ্যে যে সমস্ত জিনিস হারাম আল্লাহ তাআলা সেগুলো কী করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন যেগুলো হারাম যেগুলো নাজায়েজ। এখন এগুলো বাদ দিয়ে যা কিছু আছে সেগুলো কি হালাল এবং বৈধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে যদি আমরা কি বাড়িটা লাইটিং করি, তো এটা কোনো দিন কি কোনো দিন এটা হারাম হতে পারে না, বরং এটা সওয়াবের কাজ হবে।
এগুলো তো খুশির বহিঃপ্রকাশ। যেমন এই বিষয়টা আরেকটু বলি যে পারিবারিক বা আমাদের সামাজিক উদাহরণ দিলে অনেকটা বোঝা যায়। আমরা ঈদে মিলাদুন্নবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে লাইটিং করি, এক্সট্রা লাইটিং যেটাকে বলে, সেটা করি। করার পরে সেটা খাবারও আমরা এক্সট্রা খাই, পোশাকও পরিধান করি, সাজসজ্জা করি। সব কিছুর মাধ্যমে কিন্তু একটা মানুষের কাছে প্রশ্ন ওঠে যে এগুলো কেন, তো আমরা বলে দিই এগুলো আমাদের প্রিয় নবীর আগমন উপলক্ষে, এটা আমাদের অতিরিক্ত সাজসজ্জা, অতিরিক্ত ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানোর একটি মাধ্যম। সেম কাজটা আমরা কিন্তু বাড়িতে বিয়ে হলে, কারো জন্মদিন হলে এই কাজটা করি। কারো কি হলো আপনার বাড়িতে বিয়ে, তো দেখা যায় বাড়ি থেকে অনেক দূর থেকে একটা গেট সাজানো হয়, গেট সাজিয়ে এটা বাড়ি পর্যন্ত লাইটিং করা হয়, লাইটিং করে সাজসজ্জা করা হয়, এই বিয়ে উপলক্ষে এক্সট্রা খাবার দেওয়া হয়, ছোট বড় সকলেই খুশি থাকে, কারণ প্রত্যেকে কি কুশল বিনিময় করে, একে অপরকে মোবারকবাদ জানায়। এই যে প্রক্রিয়া, এটা কিন্তু না করলেও বিয়ে হবে, কিন্তু এটা হলো বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা আদায়ের খুশি। তো একটি সুন্নতে মোবারকা আদায়ের যদি খুশি হয়ে লাইটিং করা বৈধ হতে পারে, লাখ টাকার গেট সাজানো বৈধ হতে পারে, আর এত খাবার খাইয়ে মুসলমানকে খুশি করা এটা বৈধ হতে পারে, তো যেই নবীর একটি সুন্নতের উপর খুশি উদযাপন করা, এগুলো সব কিছু বৈধ, এবং এগুলোর বিরুদ্ধে কেউ কোনো ফতোয়া এ পর্যন্ত দেয়নি। গেট সাজানো অবৈধ, লাইটিং করা অবৈধ, খাবার খাওয়ানো অবৈধ, যেই নবীর একটি সুন্নত আদায়ের ক্ষেত্রে এত খুশি উদযাপন করা বৈধ হতে পারে, খোদ সেই নবীর আপাত মস্তকে নূরানি সত্তা পেয়ে সেদিন খুশি হব না, সেই খুশি উপলক্ষে আমরা এগুলো যে করব, তো এগুলো কীভাবে অপচয় হতে পারে? এটা আশিকের রাসূলের খোরাক, যে এই কাজগুলো করে মুসলমানদের মধ্যে কি দান খরাত করা হয়, মুসলমানদেরকে বোঝানো হয় যে গুনাহ করেছ, তওবা করো, নবীজির শুভাগমনের দিন এসে পড়েছে, তো এটা কখনো অপচয় হতে পারেই না।
তো আমরা কি বলছিলাম মনে হয় যে হালালকে হারাম বলাটাও কি
জি
এটা অপচয়ের অন্তর্ভুক্ত।
জি
দেখবেন যে মিলাদুন নবীতে অনেক সময় মসজিদের মধ্যে অনেকে মিলাদ উদযাপন করে, মিলাদ পালন করে, তো মিষ্টি নিয়ে আসে
জি,
তাবারুক নিয়ে আসে। এখন এই সেই তাবারুক কিছুক্ষণ আগে যখন দোকানে ছিল বৈধ ছিল
জি,
এখন সামনে মিষ্টি রাখলাম, ফাতিয়া পড়লাম,
নবীকে
সালাতু সালাম জানালাম
জি,
জানানোর পরে যখন দোয়া করে ফেললাম, ইবাদত করলাম, দোয়া তো আল্লাহ তার মুখ্য ইবাদত
জি জি,
দোয়া করলাম, এখন সেই মিষ্টিটাকে যদি কেউ বলে যে এটা হারাম
জি,
কিছুক্ষণ আগে তো দোকানে ছিল, সে দোকান থেকে খাইলে কী ছিল, হালাল, কিন্তু এটা মিলাদ নবীজির মিলাদ পালন করলাম, দুরুদ পড়লাম, ফাতিয়া পড়লাম, পড়ার পরে যখন এটা করলাম, এখন মানুষ বলছে কি
হারাম,
যে এটা হারাম। এটা কীভাবে হারাম হতে পারে, যেটাকে আল্লাহ এবং তার রাসূল হারাম করেননি, কারণ এটা হালাল একটা বস্তু
জি জি,
তো হালাল বস্তুকে হারাম বলাটা অপচয়, আর অপচয়টা কি হারাম। তো যে ব্যক্তি এই কথাটা বলছেন মূলত সেই হারাম কাজের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন
জি।
একবার ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার প্রসিদ্ধ কিতাব ইহয়াউল উলুমের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন, মনে মনে খুব চমৎকার, যে একজন নেক সালেহ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে বাড়িতে 1000 প্রদীপ তিনি জ্বালালেন।
আচ্ছা,
1000 তো একটা লোক আসলো, যে ওই লোকটা এসে দেখলো আর কি ব্যাপার, 1000 প্রদীপ জ্বালানো হয়েছে, এ মনে মনে চিন্তা করলো এগুলো তো ইসরাফ, এগুলো তো কি এগুলো অপচয়। এখন উনি যাইতে লাগলেন, কিন্তু ওই নিয়োগ সালে ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, তার হাত ধরলেন, তার অন্তরের খবর জেনে নিলেন, বললেন আমি যে প্রদীপগুলো জ্বালিয়েছি একটাও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত যদি জ্বালিয়ে থাকে, তুমি ফুঁক দিয়ে তুমি সেটাকে নিভিয়ে দাও।
আল্লাহু আকবার।
ওই ব্যক্তি প্রদীপকে গিয়ে ফুঁ দেওয়া শুরু করলো, 1000 প্রদীপে ফুঁ দিল, কিন্তু একটাও নিভল না।
আল্লাহু আকবার।
আলা হাজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়ে জিজ্ঞেস করা হলো মালফুজাতে আলা হাজরতের মধ্যে, যে মিলাদুন্নবীতে যে আমরা যে বাতি জ্বালাই, হ্যাঁ লাইটিং করি, এগুলা কি? তিনি বললেন লা খায়রা ফিল ইসরাফি ওয়ালা ইসরাফা ফিল খায়র।
সুবহানাল্লাহ, আল্লাহু
আকবার। লা খায়রা ফিল ইসরাফি মানে অপচয়ের মধ্যে কোনো মঙ্গল
নেই,
ওয়ালা ইসরাফা ফিল খায়র, আর মঙ্গলের মধ্যে কোনো অপচয় নেই। তো আমরা যেহেতু মিলাদুন্নবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে আমরা লাইটিং করছি, এটা মঙ্গল, আর মঙ্গলের মধ্যে কোনো অপচয় হতে পারে না, বরঞ্চ আমরা সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।
আল্লাহু আকবার। আর এই বিষয়গুলো অপচয় কাকে বলে সেটা পরিচয় আরও ইনশাআল্লাহ বিস্তারিত শুনব। যে চিন্তা করুন, অপচয় কোনটাকে বলে? আমরা ঘরের মধ্যে খাবার খাই, খাবার খাওয়ার পরে আমার প্লেটের মধ্যে যে খাবার থাকে, আমরা ভদ্রতার নামে যে খাবারগুলো রেখে দিয়ে ডাস্টবিনে ফেলে দিই, সেটাকে বলে অপচয়। আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের পাত্রের মধ্যে যে লাস্টে খাবার থাকে শেষে, তো আমাদের বংশীয় পরম্পরায় অভ্যাস নেই যে শেষের খাবার খাওয়া, বাস সেটা কি করে ফেলে দেয়, কাজের মানুষ নষ্ট করে ফেলে দেয়, সেটাকে বলা অপচয়। আমি অজু করি, অজু করার সময় বেসিংয়ে অজু করি, নলের মধ্যে অজু করি, মসজিদে গেলাম কল ছেড়ে আমি হাত গুটাচ্ছি, এই যে পানি পড়ছে দরদর করে, সেটাকে বলা হয় অপচয়। এমনকি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যদি আপনার আধা অঞ্জলি পানি দিয়ে নাকে পানি দেওয়া হয়ে যায়, তো সেটা যদি আপনি পুরো সম্পূর্ণ ভরে নাকে পানি দেন, যে আপনার পানিটা অতিরিক্ত করলেন, সেটা অপচয় বলা হয়েছে। তো এইভাবে দেখা যায় যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অপচয় হয়। অপচয় শুধু টাকার মধ্যে নয়, অপচয় শুধু খাবারের মধ্যে নয়, সময়ের অপচয় হয়, বিভিন্নভাবে অপচয় হতে পারে। এ বিষয়ে ইনশাল্লাহ শুনবার। জি
অনুর ভাই, বিয়েতে,
জি জি,
বর্তমানে বিয়েতে যেভাবে যে হারে অপচয় হয়, যে এতগুলো আইটেমের ব্যবস্থা করে দেওয়া হয়, এতগুলো খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, যে মানুষ খাবে কীভাবে? মাছ রান্না করে দেওয়া হয়েছে, ভাত রান্না করে দেওয়া আছে, বিরিয়ানি আছে, তারপর ফালুদা আছে, তারপর কি বলে ওই ইয়ে কী বলে, যে খাবার হজমের জন্য যে একটা ইয়া থাকে না,
বুরহানি,
বুরহানি রান্না করে দেয়, আবার মোরগ পোলাও আলাদা
হয়, দই হয়, ইত্যাদি বিভিন্ন
ধরনের খাবার, একজন মানুষ কতগুলো খাবে,
খাচ্ছে তো।
আমি আমি আমার অভিজ্ঞতায় বলছি, যখন আমি যাই দাওয়াতে মনোর ভাই, আমি প্রথমে যে খাবার দেয় না তাকে বলি যে তার আমি চাল সামান্যটুকু নেই, কারণ আমার মাথায় থাকে যে চালের পরে অবশ্যই কী আসবে, মাংস আসবে, তারপর সালাদ থাকবে, তারপর আরও কি বলে ঠান্ডাও থাকবে, তো এতগুলো আমার পেটে জায়গা হবে কীভাবে? কিন্তু অনেকের চিন্তা চেতনা খুব একটু ন্যারো মাইন্ডেড থাকে মনোর ভাই।
ধনী গরিব সবাই যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী করে, যাদের সামর্থ্য নেই তারা ঋণ নিয়ে করে, ঠিক আছে? তো এই যে করে বিষয়টা, তো অনেকে তো খাচ্ছে, তো এখানে অপচয় থেকে বাঁচার জন্য এই পরামর্শ দেওয়া যায়, আসলে যারা আয়োজন করে তারা মুসলমানের খুশির জন্য করে, কেউ ইচ্ছাই করে, কেউ অনিচ্ছাই করে। তা আমাদের কাজ কি? আমাদের কাজ কি এমন নয় যে দশটা আইটেম করেছে, দশটা আইটেমে নিব, খেতে পারি বা না পারি, এমন তো নয়। আমি যা পারি তাই খাবো, এটা বাধ্যতামূলক কোনো কিছু নয়। আর ওই সময় কিন্তু আমার ইচ্ছার বাইরে যখন আমি প্লেটের মধ্যে নেই বা আমাকে জোর করে কেউ দেয়, তখনই কিন্তু কালিমে অপচয় হয়ে যায় অনেক খাবার।
আচ্ছা, অনেকের বোঝা উচিত যে খানা বিতরণ করে না, তারও বোঝা উচিত সেই সিস্টেমে দেওয়া উচিত, যাতে করে এখন অনেক সময় খাইতে চাচ্ছে না, জোর করে কী করে দেয়, প্লেটে দেয়। আমি আগে থেকে যখন যাই দাওয়াতে মনে হয় মানা করে দিই যে আমার সামান্যটুকু আগে চাল নেবো, ওগুলো খেয়ে আমার পেট আলহামদুলিল্লাহ ভরে যাবে।
আমি রেলসোনার একটি মোবারক অভ্যাস বলবো, আর সুন্নত আদবের মধ্যে যেটা আছে, দর্শকদের হয়তো অনেকের জানা হবে, আমরা অনেকে বাসায় মেহমান হিসাবে যাই আর দর্শকরা হয়তো বা গিয়েছে, অভিজ্ঞতা আছে, তো দেখা যায় খাবার মন মতো হয় না, কিন্তু তারপর তার জোর করে দেওয়া হয়। কেন? তার একটা চিন্তাধারা কাজ করে, কষ্ট করে পাকিয়েছে, কেন খাবে না, দেই, থাকলে কে খাবে, ইত্যাদি বিভিন্ন। তো সুন্নত আদবের মধ্যে রয়েছে, মেহমানের সামনে আপনি যা পাকিয়েছেন, যা রান্না করেছেন, তা পরিবেশন করা, এবং সামনে দিয়ে মেহমানকে উত্তমভাবে বলা যে আপনার যার যা প্রয়োজন তা নিয়ে খান, বারবার বলবেন যে আপনি নেন, আপনি নেন, হ্যাঁ মহাব্বতে ভালোবাসে বলবেন, এমন নয় যে জোর করে প্লেটের মধ্যে আপনি দিয়ে দিবেন আর সে কী করবে পরবর্তীতে, এই আপনি জোর করে দিয়েছেন এই জন্য খাবার রয়ে গেল, থেকে গেল, এই বলে সে প্লেট খাবার রেখে চলে যাবে, এমন না। আপনার নিজের হাতে দেওয়ার প্রয়োজন, আপনি মেজবান আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু খাবার রেখে দেন, তার রুচি অনুযায়ী সে নেবে, সে খাবে, তখন সে বুঝবে তার পেটের অবস্থা কেমন, তার শারীরিক অবস্থা কেমন, তার ক্যাপাসিটি কতটুকু, কোন খাবার তার ভালো লাগে এবং কোন খাবারে তার উপকার রয়েছে এবং অপকার রয়েছে। এখন বিভিন্ন বিষয় রয়েছে, মিষ্টান্ন রয়েছে যে ডায়াবেটিসের রোগের জন্য খারাপ, তো অনেকে টকটা পছন্দ করে না, অনেকে ঝাল পছন্দ করে, তো যেই খাবার রয়েছে মেহমানের উচিত সে নিজেই খাবে, আমরা মেজবান হিসেবে তাকে জোর করব না। হ্যাঁ, তার সামনে উত্তমভাবে পরিবেশন করব এবং তাকে বারবার উৎসাহিত করব, আপনি নিয়ে নেন। তো এই কাজটা কিন্তু সুন্নত আদবের মধ্যে পড়ে, জোর করে দেয়া, তারপরে খাবার রয়ে গেল, বলা কি খেলেন, এত কিছু পাকিয়েছি, সবই তো রয়ে গেলো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা পরিহার করি, সেটা বিয়ের অনুষ্ঠানে হোক, সেটা আমার বাসায় হোক, সেটা যে কোনো অনুষ্ঠানে হোক, তাহলে দেখা যাবে যে আমাদের প্লেটের মধ্যে খাবার থাকবে না। সেই সুন্নত আদব অনুযায়ী আমরা প্লেটকে খুব ভালোভাবে চেটে এবং খাবারের যে খাদ্যকণা বাকি থাকবে না, আমরা ভালোভাবে খেতে পারবো। জি,
তো বিয়ে বাড়িতেও মানুষের উচিত যেন খাবার যেন অপচয় না করে। অনেকে মানে ন্যারো মাইন্ডেড থাকে, তারা চিন্তা করে কি যে আমি যেহেতু গিফট নিয়ে আসছি, আমার এত পরিমাণ টাকা গিফটে লেগেছে, সেই পরিমাণ টাকা শোধ করতে হবে,
পরিশোধ করতে হবে।
এখন প্রথমে সে গিয়ে লোভীর মতো এতগুলো খাবার নিয়ে নেয়, এখন যখন খাওয়া শুরু করে এখন আর খেতে পারে না।
অথচ গিফট দেয়া নেয়ার যে মাসালা মাসের সেগুলো দিকে কিন্তু তেমন খেয়াল নেই, বাস এখন আমি এত টাকা খরচ করে এসেছি, সেটা কি করতে হবে, আমার
পরিশোধ
বাংলায় বলে পোষাতে হবে, তো এই হিসাবে খাবার সব নেয়, পরে গিয়ে দেখা যায়
খেতে পারে না। এখন এসে যে ছেড়ে দিয়েছে খাবার, কিন্তু অনেকের মনপুত হয় না যে তার ছেড়ে দেওয়া খাবারটা খাবে, আর বিশেষ করে বিয়ের বাড়ির যেটা খাবার সেটা কিন্তু লাস্টে ফেলে দিতে হবে।
জি,
কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা ততটুকু নেই, আবার পরবর্তীতে নিয়ে নেব। তো আসলে দাওয়াত ইসলামের পরিবেশের সাথে যদি আমরা থাকি না মনোর ভাই, অটোমেটিক্যালি আমরা সব কিছু শিখে ফেলবো। আমরা যদি মাদানী মুজাকারা যদি প্রতিনিয়ত যদি দেখি, আমাদের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসবে।
শনিবার প্রায় 10:30 দিকে যে মাদানী মুজাকারা দেখা,
একটা ঘটনা বলবো মনোর ভাই, যে শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একবার করাচির মধ্যে যেটা সাহারায়ে মদিনা আছে, সাহারায়ে মদিনা, সেখানে ফয়জানে মদিনা বানানোর কথা ছিল। আমির আলী সুন্নাত আসলেন, সাথে সাথে অনেক মুবল্লিগরাও আসলো, কি ভিত্তিপ্রস্তর কি দিতে হবে, ভিত্তিপ্রস্তর। আমির আলী সুন্নাত আল্লাহর বলি, ইনার মাইন্ড আমরা যেগুলো জিনিস লক্ষ্য করি না, তিনি সেদিকে তার লক্ষ্যটা চলে যায়, বুঝতে পারেন সেদিকে তার দৃষ্টি চলে যায়। তিনি চিন্তা করছেন এখন তো বিল্ডিং হবে না, আজকে তো ভিত্তিপ্রস্তর, আর আমি যে সিমেন্ট ইটের তৈরি যেগুলো ভিত্তিপ্রস্তর দিব যেটা দিয়ে, সেটা তো নষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয়ত এটা দেওয়ার পরে এটা তো কোনো কাজে আসবে না, জাস্ট একটা প্রথা, তো এটা তো অপচয়ের অন্তর্ভুক্ত। আমির আলী সুন্নাত বললেন যে এটা তো অপচয় হয়ে যাচ্ছে, আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। সবাই বলল কি করা যায়, আমির আলী সুন্নাত বললেন যে যে জায়গাটায় পিলার দেওয়া হবে, পিলার একদম আমাদের পুরা গ্যারান্টি আছে যে এখানে পিলার হবে, সে জায়গায় আমরা চলো, সেখানে কি করব আমরা মাটি একটু খুঁড়ে দিব, আর এটা ভিত্তিপ্রস্তরের নাম না দিয়ে আমরা দিব যে নির্মাণ কাজ শুরু হয়েছে, আজ থেকে ফয়জানে মদিনার
নির্মাণ কাজ শুরু হয়েছে।
তো চিন্তা করে দেখুন মনোয়ার ভাই কেমন চিন্তা চেতনা, আমরা তো কোনোদিন এরকম চিন্তার মধ্যে আমাদের চিন্তা যায় না। আজকে দেখুন কতগুলো মসজিদ মাদ্রাসা অনেক সময় হয়, কিন্তু ভিত্তিপ্রস্তর ওই প্রথাগতভাবে দিয়ে যায়, কিন্তু অথচ সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো যদি আমির আলী সুন্নাতের মতো যদি আমাদের মাইন্ড হয়ে যায়, মাদিনী চ্যানেলে দেখেছিলাম যে আমির আলী সুন্নাত উজু করছেন, ওনার উজু দেখানো হয় ভিডিওটা, কেউ যদি নেটে সার্চ করে পেয়ে যাবেন, এমন উজু আমি কাউকে করতে দেখি নাই, এত সতর্কতা। উনি যখন হাতের অঞ্জলি ধুচ্ছেন, তো নলকাটা অন করেই ধোয়ার সাথে সাথে কী করলেন, কপার বন্ধ করে দিলেন, আবার যখন কুলি করছেন পানি নিলেন, নলকাটা নিয়ে বন্ধ করে দিলেন, কুলি করলেন, আবার যখন নাকে পানি দিচ্ছেন সামান্য একটু পানি নিলেন বন্ধ করে দিলেন, আবার যখন মাথে মাছে করছেন পানি নিলেন নলকাটা বন্ধ করলেন, আবার কী করলেন মাথা মাছে করলেন। এই রকম সতর্কতার সাথে আমি দেখি না, বিভিন্ন জায়গায় মানুষ কী করে দেয়, প্রথমে যায় গিয়ে নলকাটা অন করবে, নলকাটা অন করার পরে পুরো আস্তিনটা উপরে উঠাবে, আস্তিন ঘোরানোর পরে তারপর একটু নিঃশ্বাস ফেলবে, নিঃশ্বাস ফেলার পরে তারপর আবার কি ইয়া শুরু করবে। আর যতটুকু পানি প্রয়োজন তার চেয়ে বেশি কি পানি অপচয় করে, তার চেয়ে বেশি পানি ইউজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করছেন। তো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই অপচয় কিসের? তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আবি বললা ওযুর মধ্যে কি অপচয় হয়? বলে হ্যাঁ হ্যাঁ, যদি তুমি নদীতেও যদি গিয়ে তুমি ওযু করো, প্রবাহিত পানিতে তুমি ওযু করছো, সেখানেও অপচয় হতে পারে যদি অতিরিক্ত পানি ইউজ করো। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুন।
আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা অপচয়ের বিষয়ে শ্রবণ করলাম। তো আমাদের মনে রাখতে হবে অপচয় কিন্তু শুধুমাত্র এটার বিষয়টা খুব ব্যাপক। উদাহরণস্বরূপ কেউ মদ পান করে, এই মদ পানের জন্য টাকা খরচ করলো, সেটা অপচয়। আচ্ছা, তারপর এই যে সে সময় অতিবাহিত করলে, সময়টা অপচয়। তো এই জন্য গুনাহের কাজে যে সময় ব্যবহৃত হবে, যে টাকা খরচ হবে, সব কিছু অপচয়ের মধ্যে চলে যাবে।
কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
জি,
নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই।
ভাই, তো শয়তানের ভাই কেন হতে যাব? আমরা তো চাই জান্নাতে যেতে, আর জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের শয়তানের কাছ থেকে বাঁচতে হবে, বেঁচে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এখন বর্তমানে যে বিষয় অপচয়ের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আজকে ঘরের মধ্যে আমরা খাবারের বরকত পাই না, আমাদের সংসারে বরকত পাই না। আমি কি চেক করেছি আমার সন্তান খাবার কীভাবে খায়? আমি কি চেক করেছি আমার স্ত্রী কীভাবে খাবার পাকায়, কীভাবে খাবার খায়? আমি কি চেক করেছি যে আমার ঘরের মধ্যে এক্সট্রা যে খরচ হচ্ছে, তিনটা রুটি নিলাম, দেড়টা খেলাম, বাকি আধা একটি বাস ফেলে দিলাম, আমার মা খাবার খেলো, সেই খাবার অবশিষ্ট আমি খেতে চাই না, আমার বাবা খেলো, বৃদ্ধ হয়েছে, খেতে চাই না, বরং বাবা মার সেই অবশিষ্ট খানা খাওয়া সেটা আমার বরকতের মাধ্যম, সেটা স্বভাবের অধিকারী হব আমি। তো এইভাবে দেখা যায় ঘরের যে খাবার রয়েছে একে অপরের অবশিষ্ট খাবার খেতে চাই না। হ্যাঁ, আমরা পরিবেশ ভালো রাখবো, খাবার খাবো, অপচয় করবো না। এমনইভাবে ওয়াকফের পানি, মাদ্রাসা মসজিদ বলেন বিভিন্ন জায়গার মধ্যে
বিদ্যুৎ,
জি, তো এই যে পানি, পানি আমরা কি করে গিয়েই মসজিদের মধ্যে দর দর করে কল ছেড়ে দিই না? আমরা যখনই কল ছাড়বো খুব সতর্কতার সাথে আমরা কি পানি ব্যবহার করব। তারপরে আমরা যদি এটা আমরা মনে করি যে আজকে আমার অপচয় হচ্ছে, তাহলে আমি বাসা থেকে ওযু করে আসি, ঝক দিয়ে পানির লোটা রয়েছে, এগুলোতে আমরা অপচয় করি। গোসলের সময়, গোসলের সময় অনেকে কী করে, আমরা সাবান দিয়ে গোসল করে ছোটো ছোটো টুকরা পড়ে যায় না, সেটাকে উঠিয়ে আমাদের কী করতে হবে, ব্যবহার উপযোগী কাজ করতে হবে। তারপর হাত ধোয়ার ক্ষেত্রে, আমরা হাত ধোয়ার ক্ষেত্রে কী করি, ঠান্ডা পানি হলে কতক্ষণ অনেকক্ষণ পানি প্রবাহিত করে তারপর হাত দিই, গোসলের ক্ষেত্রে একই কাজ করি। তো এইভাবে দেখা যায় ওই পানিটাকে সংরক্ষণ করে রাখতে হবে যাতে অন্য কোনো কাজে লাগিয়ে ফেলা যায়। তো এইভাবে দেখা যায় যে আমরা যদি আজকের এই বিষয়টা থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা অপচয় করব না, খাতা কলম নেই, আমার দৈনন্দিন কাজের মধ্যে আমার কীভাবে সময় অপচয় হয়, কীভাবে টাকা অপচয় হয়, কীভাবে পানি অপচয় হয়, কীভাবে খাবার অপচয় হয়, এই বিষয়গুলো যদি আমরা লিস্ট করি, আমার বৈশিষ্ট্য তো আমি জানি, তাহলে দেখা যাবে আমার জীবনের মধ্যে অসংখ্য অপচয়ের লিস্ট আমার সামনে ভেসে উঠবে। তখন আমরা কী করতে পারবো, একটি একটি করে তওবা করে আল্লাহ দরবারে সম্পূর্ণ অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। মনে রাখবেন, অপচয় করবো আবার চাইবো যে আমি আল্লাহর ওলি হয়ে যাচ্ছি বা আমি নিজেকে নেককার মনে করবো, এটা কখনো সম্ভব হতে পারে না। আলো আধার একসাথে একত্রিত হতে পারে না, হারাম হালাল একত্রিত হতে পারে না। সুন্নত আদব যদি আমাদের মধ্যে বাস্তবায়ন করি, তাহলেই অপচয় দূর হবে, গুণা দূর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে অপচয় মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, এবং এর মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করিরাই সফল, প্রচেষ্টা করিরাই সফল, প্রচেষ্টা করিরাই সফল, প্রচেষ্টা করিরাই সফল।